Alhamdulillahi Rabbil Alameen wa salatu wa salamu ala Sayyidil Mursaleen amma ba'd fa'a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim Eshaptai risala Eid shankranto 23 ti prashnottor Duae Khalifa-e Attar Ya Rabbi Mustafa sallallahu alaihi wasallam je byakti 18 prishtha sambolito Eid shankranto 23 ti prashnottor pustikati pore ba shune nibe tar pereshani dur korun ebong take tar pitamata shoh bina hisebe khoma korun Amin bijahi khatamin nabiyyin sallallahu alaihi wasallam Durud Sharifer fazilat আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমার উপর জুমার দিন অধিকারে দুরূদ শরীফ পাঠ করো কারণ এটি হলো উপস্থিতির দিন অর্থাৎ আমার দরবারে ফেরেশতাদের বিশেষ উপস্থিতির দিন এই দিন ফেরেশতারা বিশেষ করে আমার দরবারে উপস্থিত হয় যখন কোনো ব্যক্তি আমার প্রতি দুরূদ শরীফ প্রেরণ করে তখন সে অবসর হওয়া পর্যন্ত তার দুরূদ শরীফ আমার নিকট উপস্থাপন করা হয় হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা হলো আমি আরজ করলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উফাতের পর কি হবে ইরশাদ করলেন হ্যাঁ আমার বাহ্যিক উফাতের পরও আমার নিকট এভাবে উপস্থাপন করা হবে মহান আল্লাহ পাক জমিনের জন্য নবীগণ আলাইহিমুস সালামের দেহকে ভক্ষণ করা হারাম করে দিয়েছেন অতএব আল্লাহ পাকের নবীগণ জীবিত এবং তাদেরকে রিজিকও প্রদান করা হয় সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন ঈদুল ফিতরকে মিষ্টি ঈদ কেন বলা হয় উত্তর ঈদুল ফিতরকে মিষ্টি ঈদ সম্ভবত এজন্য বলা হয় যে এই ঈদে ঈদের নামাজের পূর্বে বেজোড় সংখ্যক খেজুর খাওয়া হয় যা মুস্তাহাব প্রশ্ন ঈদুল ফিতরের নামাজের পূর্বে মিষ্টি জাতীয় জিনিস খাওয়ার শরীয়ত বিধান কি উত্তর ঈদুল ফিতরের নামাজের পূর্বে মিষ্টি জাতীয় জিনিস বেজোড় সংখ্যায় খাওয়ার সুন্নত আমাদের সমাজের লোকেরা এটার উপর আমলও করে ঈদুল ফিতরের নামাজের পূর্বে ঘরে সেমাই রান্না করা হয় এবং লোকেরা তা খেয়ে নামাজের জন্য বের হয় নামাজের পর খুরমা এবং পুরি ইত্যাদি খায় আমার সাধারণত এটা অভ্যাস ছিল যে ঈদুল ফিতরের নামাজের পূর্বে সামান্য পরিমাণ সেমাই খেয়ে নিতাম অতিরিক্ত খেতাম না কারণ এটি ময়দা দ্বারা তৈরি করা হয় ফলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে তখন নিগ্রাসুরা বলেন ঈদুল ফিতরের নামাজের পূর্বে কিছু মিষ্টি খেয়ে নেওয়া উচিত আমাদের ঘরে যখন মাদানী পরিবেশ ছিল না তখনও আমাদেরকে ঈদুল ফিতরের নামাজের পূর্বে খেজুর খাওয়ানো হতো প্রশ্ন ঈদুল ফিতর কেন উদযাপন করা হয় উত্তর যারা রমজানুল মোবারকে তারাবির নামাজ আদায় করে কষ্ট স্বীকার করে তাদেরকে ক্ষমা সুসংবাদ বন্টন করা হয় তাদের জন্য মহান আল্লাহ পাকের পক্ষ থেকে এটি আনন্দের দিন যেদিন তারা আনন্দ উদযাপন করে ঈদের রজনীকে লাইলাতুল জায়জা অর্থাৎ পুরস্কার প্রাপ্তির রজনীও বলা হয় প্রশ্ন ঈদুল ফিতরকে ছোট ঈদ এবং ঈদুল আজহাকে বড় ঈদ কেন বলা হয় উত্তর ঈদুল ফিতরকে ছোট ঈদ এবং ঈদুল আজহাকে বড় ঈদ বলা এটি জনসাধারণের পরিভাষা যা লোকদের মাঝে প্রসিদ্ধ আমি তো ঈদুল ফিতর আর ঈদুল আজহাই বলি প্রশ্ন ঈদের দিন নতুন নতুন কাপড় পরিধান করলে কি সওয়াব অর্জিত হয় উত্তর ঈদের দিন নতুন অথবা ধৌতকৃত উত্তম কাপড় পরিধান করা মুস্তাহাব কিন্তু শর্ত হলো সওয়াবের নিয়তে পড়তে হবে যদি বরাই বা লৌকিকতার জন্য পরিধান করে তবে সওয়াবের পরিবর্তে গুনাহের ভাগিদার হবে প্রশ্ন চাঁদ দেখা গেলে লোকেরা গুলি বর্ষণ করে এমনটা করা কি জায়েজ উত্তর আমাদের পাকিস্তানে হাওয়াই ফায়ারিং আইনগত নিষিদ্ধ হয়তো অন্যান্য দেশেও এটা নিষিদ্ধ কিন্তু তারপরও ঈদের চাঁদ দেখা গেলে জনসাধারণ গুলি বর্ষণ করে এবং গুলির বিকট শব্দ হয় এটা করা উচিত নয় চাঁদ দেখা গেলে চাঁদ দেখার দোয়া পাঠ করা উচিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাঁদ দেখতেন তখন এই দোয়াটি পাঠ করতেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রব্বুকাল্লাহ অর্থাৎ হে আল্লাহ পাক এটাকে আমাদের উপর শান্তি ও ঈমান নিরাপত্তা এবং ইসলামের সহিত উদয় করুন হে চাঁদ আমার এবং তোমার প্রতিপালক হলেন আল্লাহ পাক আরবি মাসের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় রাতে চাঁদকে হিলাল বলা হয় এবং এর পরবর্তী রাতে চাঁদকে কমর বলা হয় উক্ত দোয়াটি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় রাত পর্যন্ত পড়া যাবে প্রশ্ন শীঘ্রই লাইলাতুল জায়জা অর্থাৎ ঈদুল ফিতরের রাত আসছে এ রাতে কোন ইবাদত করা উত্তম উত্তর, ঈদে সারা রাত জাগ্রত থেকে ইবাদত করা একটু কঠিন হয়ে থাকে, কারণ সকালবেলা ঈদুল ফিতরের নামাজ পড়তে হয় এবং এর জন্য প্রস্তুতি নিতে হয়, তাই সবার জন্য সারা রাত জাগ্রত থেকে ইবাদত করতে পারাটা জরুরি নয়। যাই হোক, সারা রাত জাগ্রত থেকে ইবাদত না করতে পারলে ঈশার নামাজ জামাত সকালে আদায় করে শুয়ে পড়ুন এবং ফজরের নামাজ জামাত সকালে আদায় করুন, ফলে এভাবেও সারা রাত ইবাদত করার সওয়াব অর্জন হবে। আর এই ফজিলত কেবল চার রাতের জন্য নির্দিষ্ট নয়, বরং যে ব্যক্তি প্রতিদিন ঈশা ও ফজরের নামাজ জামাত সকালে আদায় করে সে প্রতিদিন সারা রাত ইবাদতে সওয়াব অর্জন করে। হযরত সাইয়্যিদুনা উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈশার নামাজ জামাত সকালে আদায় করে সে যেন অর্ধ রজনী কিয়াম করল, আর যে ফজরের নামাজ জামাত সকালে আদায় করে সে যেন সারা রাত কিয়াম করল। উভয় ঈদের রাতে ইবাদত করার ফজিলত। লাইলাতুল জায়জা অর্থাৎ ঈদুল ফিতরের রাতে ইবাদত করার অসংখ্য ফজিলত রয়েছে। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি উভয় ঈদের রাতে সওয়াবের প্রত্যাশায় কিয়াম করে তার অন্তর সেদিন মরবে না যেদিন মানুষের অন্তর মরে যাবে। অন্যত্রে হযরতে সাইয়্যিদুনা মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে ব্যক্তি পাঁচ রজনীতে রাত্রি জাগরণ করে অর্থাৎ রাত জেগে ইবাদত করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। জিলহজ মাসের অষ্টম, নবম ও দশম রাত, ঈদুল ফিতর এবং শাহবানুল মুয়াজ্জমের ১৫তম রাত অর্থাৎ শবে বরাত। ক্ষমার সাধারণ ঘোষণা। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটি রেওয়ায়েতে এটিও রয়েছে, যখন ঈদুল ফিতরের বরকতময় রাত আগমন করে তখন তাকে লাইলাতুল জায়জা অর্থাৎ পুরস্কারের রজনী নামে অভিহিত করা হয়। যখন ঈদের সকাল হয় তখন আল্লাহ পাক তার নিষ্পাপ ফেরেশতাদের সকল শহরে পাঠিয়ে দেন, অতএব সেই ফেরেশতা জমিনে আগমন করে সমস্ত রাস্তাঘাটের প্রান্তে দাঁড়িয়ে যান এবং এইভাবে আহ্বান করেন, হে উম্মতে মুহাম্মাদী, সেই প্রতিপালকের দরবারে চলো যিনি সর্বাধিক উদার এবং বিশাল বিশাল গুনাহকে ক্ষমাকারী। অতঃপর আল্লাহ পাক তার বান্দাদেরকে এভাবে সম্বোধন করেন, হে আমার বান্দারা, চাও কি চাওয়ার আছে? আমার সম্মান এবং মাহাত্ম্যের শপথ, আজকের দিন অর্থাৎ এই ঈদের নামাজের ইজতিমায় নিজেদের পরকালের ব্যাপারে যা প্রার্থনা করবে তাই পূরণ করব এবং যা কিছু দুনিয়ার ব্যাপারে প্রার্থনা করবে তাতে তোমাদের কল্যাণের প্রতি দৃষ্টিপাত করব, অর্থাৎ এ ব্যাপারে তাই করব যাতে তোমাদের কল্যাণ নিহিত রয়েছে। আমার সম্মানের শপথ, যতক্ষণ পর্যন্ত তোমরা আমার দিকে মনোনিবেশ করবে আমিও তোমাদের গুনাহসমূহকে লুকিয়ে রাখব। আমার সম্মান ও মাহাত্ম্যের শপথ, আমি তোমাদেরকে সীমালঙ্ঘনকারীদের অর্থাৎ অপরাধীদের সাথে লাঞ্ছিত করব না। সুতরাং নিজেদের ঘরের দিকে ক্ষমাপ্রাপ্ত হয়ে ফিরে যাও, তোমরা আমাকে সন্তুষ্ট করেছ এবং আমিও তোমাদের উপর সন্তুষ্ট হয়েছি। প্রশ্ন, যে ব্যক্তি ঈদুল ফিতর ও ঈদুল আজহার রাতে কিয়াম করবে তার অন্তর তখন মরবে না যখন মানুষের অন্তর মরে যাবে, এখানে অন্তর মরবে না দ্বারা উদ্দেশ্য কি? উত্তর, হাদিসে পাকে রয়েছে, যে ব্যক্তি উভয় ঈদের রাতে সওয়াবের প্রত্যাশায় কিয়াম করে তার অন্তর তখন মরবে না যখন মানুষের অন্তর মরে যাবে। উক্ত হাদিসে পাকের ব্যাখ্যায় রয়েছে অন্তর না মরা কয়েকটি অর্থ রয়েছে। নাম্বার ১, তার অন্তর দুনিয়ার মোহে মত্ত হয়ে আখিরাত হতে বিমুখ হবে না। নাম্বার ২, তার অন্তর অপমৃত্যু থেকে নিরাপদ থাকবে। নাম্বার ৩, কবরের প্রশ্ন এবং হাশরের ময়দানেও তার অন্তর শান্ত থাকবে। ওলামায়ে কিরাম বলেন, উক্ত ফজিলতটি অধিকাংশ রাত ইবাদত করার মাধ্যমে অর্জন হবে, যেমন রাত যদি ৮ ঘন্টার হয় তাহলে ৫ ঘন্টা ইবাদত করার দ্বারাও এই ফজিলতটি অর্জিত হবে। যে ব্যক্তি অধিকাংশ রাত অর্থাৎ অর্ধেক রাত জাগ্রত থেকে ইবাদত করে তার জন্য সারা রাত জাগ্রত থাকা সওয়াব লেখা হয়। উক্ত হাদিসে পাকের ব্যাখ্যা পড়ে হয়তো সবার এই মন মানসিকতা সৃষ্টি হবে যে জীবনে অন্তত একবার হলেও অবশ্যই ঈদের রাতে ইবাদত করব। প্রশ্ন, মহিলাদের উপর কি ঈদের নামাজ পড়া ওয়াজিব? উত্তর, জি না, মহিলাদের উপর ঈদের নামাজ পড়া ওয়াজিব নয়। প্রশ্ন, সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ানও কি একে অপরকে ঈদের মোবারকবাদ দিতেন? উত্তর, জি হ্যাঁ, সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ানও একে অপরকে ঈদের মোবারকবাদ দিতেন এবং দোয়াও করতেন যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, অর্থাৎ আল্লাহ পাক আমার এবং আপনার আমলসমূহ কবুল করুন। আমাদের প্রত্যেকেরই উচিত যখনই কাউকে ঈদের মোবারকবাদ দিব তখন সাথে এই দোয়াটিও দেওয়া। ঈদের মোবারকবাদ দেওয়ার সময় তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এর মাধ্যমে দোয়া দেওয়া মুস্তাহাব। প্রশ্ন, ঈদ মোবারক সঠিক নাকি ঈদ মোবারক সঠিক? উত্তর, অসংখ্য লোক এই শব্দকে রয় নিচে জের দিয়ে পাঠ করে অর্থাৎ মোবারক পড়ে, অথচ এটা র এর উপর জবর অর্থাৎ জবরের সাথে পড়তে হবে, অর্থাৎ মুবারক। কোরআন শরীফে মুবারক শব্দটি এসেছে। প্রশ্ন, সমস্ত মানুষ কি একে অপরকে ঈদের মুবারকবাদ দিতে পারবে? সাধারণত ঈদের মুবারকবাদ দিতে কাজিন এবং দেবর, ভাবি সবাই পরস্পর করমর্দন করে, ভাসুর তার ভাইয়ের স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দেয়, এটা কি সঠিক? উত্তর, সকল মুসলমান একে অপরকে মুবারকবাদ দিতে পারবে, তবে শরী বিধিনিষেধ সর্বত্রই থাকে এবং সেই শরী বিধিনিষেধের কারণেই না মাহরাম একে অপরকে মুবারকবাদ দিতে পারবে না। অনুরূপভাবে দেবর ও ভাবিও একে অপরকে মুবারকবাদ দিতে পারবে না, কেননা যদি দেবর ও ভাবি একে অপরকে মুবারকবাদ জানায় তবে সম্প্রীতি বৃদ্ধি পাবে এবং গুনাহের দরজা খুলে যাবে। হাদিস শরীফে রয়েছে, দেবর ভাবির পক্ষে মৃত্যু, না মাহরাম তারা যাদের সাথে বিবাহ চিরকালের জন্য হারাম নয়। ভাসুরের উপরও আবশ্যক যে সে যেন ভাইয়ের স্ত্রীর মাথার উপর হাত না বোলায়। রইল পরস্পর করমর্দন করার ব্যাপারটি, তো এটা তো আরো বেশি ভয়ঙ্কর ও জাহান্নামে নিক্ষেপকারী কাজ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় সত্তা শয়তান থেকে সবচেয়ে বেশি সুরক্ষিত ছিলেন, তার চেয়ে বেশি শয়তান থেকে আর কে সুরক্ষিত থাকতে পারবে? তবুও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো মহিলার হাত ধরে বায়াত করাননি। আজকাল আমাদের সমাজে এমন অজ্ঞ পীর রয়েছে যারা মহিলাদের হাত ধরে বায়াত করায় এবং তাদের দ্বারা তার হাত চুম্বন করায়, এমন পীর থেকে দূরে থাকার মধ্যে নিরাপত্তা নিহিত রয়েছে। প্রশ্ন, যারা কাজের জন্য বাসা থেকে দূরে থাকেন এবং ঈদের দিনেও বাড়ি যেতে পারেন না, তো এমন লোকেরা তাদের বন্ধুদের ডেকে বা তাদের কর্মচারীদের সাথে মিলেমিশে ঈদের খুশি গান বাজনা বাজিয়ে উদযাপন করে, তাদের এমন করা কি সঠিক? উত্তর, ঈদের দিন বিশেষ করে আল্লাহ পাকের ইবাদত করা এবং গুনাহ থেকে বেঁচে থাকা উচিত। দান খয়রাতের মাধ্যমে গরিবদের সাহায্য করা উচিত। যারা ঈদের আনন্দ উপভোগ করতে পারছেন না তাদেরকেও নিজের সাথে আনন্দের অংশীদার করা উচিত। ঈদের দিন গান বাজনা বাজিয়ে ঈদের আনন্দ উদযাপন করা সঠিক নয়। বর্তমানে মুসলমানদের কি হয়ে গেল যে ঈদের দিন গান বাজনা বাজিয়ে যেন এই বিষয়ের আনন্দ উদযাপন করছে যে আজ অভিশপ্ত শয়তান মুক্ত হয়েছে এবং তাকে গান বাজনা বাজিয়ে খুশি করা হচ্ছে। মাঝে মাঝে এত জোরে মিউজিক বাজানো হয় যে পথচারী যদি মিউজিক থেকে বাঁচতে চায় তবুও বাঁচতে পারে না। সর্বোপরি পথচারী ব্যক্তির জন্য শরীর বিধান হলো, যদি তার কানে কোথাও থেকে মিউজিকের শব্দ আসে তাহলে কানে আঙ্গুল প্রবেশ করে দ্রুত অতিক্রম করা। যদি জেনে বুঝে আস্তে আস্তে পথ চলে যে মিউজিকের শব্দ কানে আসতে থাকুক, তাহলে সেও গুনাহগার হবে। বর্তমান যুগে আল্লাহর পানা গুনাহ করা খুবই সহজ হয়ে পড়েছে। যেমন বন্ধুদের মধ্যে যদি কেউ ইতিকাফে বসে যায়, তাহলে যখনই তার ইতিকাফ শেষ হয় তখন তার বন্ধুরা তার জন্য উপহার স্বরূপ সিনেমা হলের টিকিট ক্রয় করে রেখে দেয় যে সমস্ত বন্ধু মিলেমিশে আল্লাহর পানা ফিল্ম দেখবে। ঈদের দিন ফিল্ম থিয়েটারের বাহিরে বোর্ড লাগানো থাকে যে আজ হল ফুল হয়ে গিয়েছে। এখন তো প্রত্যেকের কাছে মোবাইল রয়েছে, তাতে তো সম্পূর্ণ সিনেমা হল বিদ্যমান। বর্তমানে মুসলমান নিজেকে নিজে স্বাধীন মনে করে, অথচ সত্যিকার অর্থে মুসলমান স্বাধীন নয়, বরং শরীয়তের বিধিবিধানের বাধ্য। একজন মুসলমান গুনাহ করে কোথায় পালাবে? তাকে তো একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। যদি আল্লাহ পাক তার গুনাহের কারণে তার প্রতি অসন্তুষ্ট হয়ে যান, তাহলে কবর এবং হাসরে তার ভাগ্যে শুধুমাত্র শাস্তি জুটবে। ঈদের দিন নতুন পোশাক পরিধান করে কাফনকে ভোলা উচিত নয়। হযরতে উবাইদুল্লাহ ইবনে শামিত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, আমার সম্মানিত পিতা হযরত শামিত ইবনে আজলান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ঈদের ইজতিমায় লোকদের দেখে বললেন, এমন কিছু কাপড় দেখা যাচ্ছে যা পুরনো হয়ে যাবে এবং মাংস দেখা যাচ্ছে যা আগামীকাল কবরে পোকামাকড়ের খাবার হয়ে যাবে। প্রত্যেক মুসলমানের আল্লাহ পাককে ভয় করা উচিত। ঈদের দিন যদিও বান্দা নতুন পোশাক পরিধান করে, কিন্তু এই নতুন পোশাকের কারণে উদাসীনতায় নিমজ্জিত থেকে কাফনকে ভুলে যাওয়া উচিত নয়। এই মৃদু হাসি এবং আনন্দ উল্লাস মানব দেহে কিছু দিনের জন্য থাকে, তারপর তো এই শরীর কবরে পোকামাকড়ের খাবার হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে কবরের আজাব থেকে হেফাজত করুন। আমিন বিজাহি খতামিন নাবিগিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন, ঈদের দিন শিশুদের কি করা উচিত? উত্তর, যে শিশু বিবেকবান, নামাজ পড়তে জানে, অন্য শিশুদের মতো মসজিদে দুষ্টুমি করে না, এমন শিশুকে মসজিদে আনা যাবে। যদি এমন শিশু হয় যে মসজিদে দুষ্টুমি করে, যার কারণে নামাজিরাও বিরক্ত হয়, তাহলে তাকে মসজিদে আনা যাবে না। পিতামাতা তাদের সন্তানদের ভালো করে চিনেন যে তাদের সন্তান দুষ্টুমি করে কিনা। এখন তো এমনিতে ঈদের উল্লাস এবং লোকেরা ঈদের নামাজের জন্য তাদের সন্তানদের সাথে নিয়ে যায়। সাধারণত ঈদের দিন শিশুদের ইবাদত করার মন মানসিকতা থাকে না, তারা চারদিক থেকে কিছু না কিছু সালামি পায় এবং এছাড়া নতুন ও সুন্দর পোশাক পরে খেলাধুলায় মগ্ন থাকে। যে শিশু বিবেকবান তার উচিত ঈদের দিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 300 বার পাঠ করে এটা বলা যে এই সওয়াব আদম আলাইহিসসালাম এবং বিশ্বের সকল মুসলমানের নিকট পৌঁছে যাক। অনুরূপভাবে নাম উল্লেখ করে বুজুর্গানে দিনদেরও ইসালে সওয়াব করতে পারেন। উদাহরণস্বরূপ এর সওয়াব গাউসে পাক ও আলা হযরত ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহির নিকট পৌঁছে যাক। এছাড়া নিজের দাদা দাদি নানা নানি এবং অন্যান্য ব্যক্তিদের নামও নেওয়া যেতে পারে। এটাকে ইসালে সওয়াব করা বলে। ইসালে সওয়াবে যাদের নাম নেওয়া হয় তারা কবরে আনন্দিত হন। এটাকে এভাবে বুঝুন যে কোনো ব্যক্তি বিপুল সংখ্যক লোককে দাওয়াত করেছে, সেই দাওয়াতে অসংখ্য পরিবার এসেছে, সেই দাওয়াতে মেজবান যদি নিজে কোনো পরিবারের দিকে মনোনিবেশ করে, নাম ধরে বলে যে জনাব আপনি আরেকটু নিন, তবে তিনি অবশ্যই খুশি হবেন যে এত লোকের ভিড়ে আমার নাম উল্লেখ করে আমাকে বিশেষ সম্মানিত করেছে। অতএব ইসালে সওয়াব করার সময় নিজেদের বুজুগানের দিনদেরও নাম উল্লেখ করা উচিত, এতে তারা তাদের মাজারে আনন্দিত হন। প্রশ্ন, যদি কোনো অপারগতার কারণে ঈদের নামাজ জামাত সহকারে পড়তে না পারে তাহলে সে একাকী ঈদের নামাজ কিভাবে পড়বে? উত্তর, ঈদের নামাজ একাকী হয় না, এর জন্য জামাত আবশ্যক। এবং অতঃপর এর জামাতের জন্য অনেকগুলো শর্ত রয়েছে, যেমন যদি কোনো ইমামের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজে ইমামতির সবগুলো শর্ত বিদ্যমান থাকে তবুও সে ঈদ এবং জুমার নামাজ পড়াতে পারবে না, কেননা ঈদ এবং জুমার ইমামতির জন্য আরো কিছু শর্তাবলী রয়েছে। যাই হোক, যদি কারো অলসতার কারণে ঈদের নামাজ ছুটে যায় এবং পুরো শহরে কোথাও জামাত খুঁজে না পায় তাহলে সে গুনাহগার হবে, অতএব সে যেন তওবা করে। প্রশ্ন, সালামি প্রদানের ধরন কেমন হওয়া উচিত? উত্তর, সালামি প্রদানের নির্দিষ্ট কোনো পদ্ধতি নেই, তবে মুসলমানদের অন্তর খুশি করার নিয়তে সালামি প্রদান করা যেতে পারে। এছাড়া যাকে সালামি প্রদান করা হচ্ছে সে যদি আত্মীয় হয় তাহলে আত্মীয়তার বন্ধন অটুট রাখা, অর্থাৎ আত্মীয়তার সাথে সদাচরণের নিয়ত করে নেওয়া উচিত। অনুরূপভাবে যে শিশুদেরকে সালামি প্রদান করলে তাদের পিতামাতা খুশি হয়, তাদেরকে সালামি প্রদানের সময় তাদের পিতামাতাকে খুশি করার নিয়ত করা যেতে পারে। মনে রাখবেন, এটা আবশ্যক নয় যে প্রতিটি শিশুকে সালামি প্রদান করা দ্বারা তার পিতা মাতা খুশি হয়, অতএব পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখা উচিত। প্রশ্ন, খামে করে সালামি দেওয়া উত্তম নাকি খাম ছাড়া? উত্তর, বাচ্চাদের খাম ছাড়া সালামি দেওয়াই ভালো, কারণ বাচ্চারা নতুন ও ফ্রেশ নোট দেখে বেশি খুশি হয়। হ্যাঁ, আলিম ও মাশাইখদের সম্মানজনকভাবে খামে টাকা দেওয়া উচিত, যাতে তা অন্যদের সামনে প্রকাশ না হয়। প্রশ্ন, ঈদের দিন শিশুরা যে সালামি পায় শিশুরা সে সালামি কিভাবে ব্যবহার করবে? উত্তর, ঈদের দিন শিশুরা যে সালামি পায় শিশুরাই সেই সালামির মালিক হয়। কখনো শিশুরা নিজে বিবেকবান হয়, ফলে নিজের কাছে কিছু না কিছু টাকা সংরক্ষণ করে নেয়। শিশুরা তাদের সালামি তাদের বাবার কাছেও জমা রাখতে পারবে। অভিভাবকেরও উচিত শিশুদের সালামিকে নিজের কাছে সংরক্ষণ করে রাখা এবং সেই টাকা দিয়ে শিশুদেরকে কিছু এনে দেওয়া। প্রশ্ন, যদি কারো পিতা মাতা ঈদের তিন অথবা ছয় মাস পূর্বে মৃত্যুবরণ করে তাহলে তার পরিবারের সদস্যদের প্রথম ঈদ উদযাপন করা জায়েজ কিনা? উত্তর, তিন দিন শোক পালন করা জায়েজ, অর্থাৎ যদি কোনো মহিলার স্বামী মারা যায় তাহলে তার শোকের সময়কাল হল চার মাস দশ দিন। কোনো মহিলার যুবক পুত্র মারা গেলে তার বিচ্ছেদের শোক মাকে সারা জীবন অস্থির করে রাখে, তো এমন অসহায় নারী নিজের নিয়ন্ত্রণে থাকে না। সর্বোপরি তিন বা ছয় মাস পর ঈদ উদযাপন করা যাবে, ঈদের নতুন পোশাকও পরা যাবে এবং একে অপরকে ঈদ মোবারকও বলা যাবে। মৃত ব্যক্তির পরিবারের কিছু লোক এতটাই বোকামি করে যে ঈদুল আজহায় কুরবানিও দেয় না, এমনকি এমন অবস্থা হয় যে নিজেদের ঘরে আনন্দ মুখর পরিবেশও সৃষ্টি করে না। কিছু লোক এমনও থাকে যে মানুষের উপহাস থেকে বাঁচার জন্য কোরবানির পশুতে একটি মাত্র অংশ মিলিয়ে নেয়। মনে রাখবেন, ঈদের দিন খুশি প্রকাশ করা সুন্নত এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদের দিন আনন্দ উদযাপন করা প্রমাণিত রয়েছে। আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করেন, আপনি বলুন আল্লাহরই অনুগ্রহ এবং তারই দয়া, এবং সেটারই উপর তাদের আনন্দ প্রকাশ করা উচিত। আল্লাহ পাকের অনুগ্রহ ও রহমতের দিন হল ঈদের দিন, এর দিন আনন্দ প্রকাশ করা উচিত। প্রশ্ন, রমজানুল মোবারকের পর শাওয়ালুল মুকাররমে যে রোজা রাখা হয় তার সওয়াব এক বছরের রোজার সমপরিমাণ নাকি আজীবন রোজা রাখার সমপরিমাণ? এছাড়া এই রোজা শাওয়ালে রাখা আবশ্যক নাকি পরেও রাখা যেতে পারে? উত্তর, শাওয়ালুল মুকাররমের রোজার ফজিলত সম্পর্কিত তিনটি ফরমানে মুসাফা উপস্থাপন করা হচ্ছে। নাম্বার এক, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এবং অতঃপর শাওয়ালের ছয়টি রোজা রাখলো তো সে গুনাহ থেকে এমনভাবে বের হয়ে গেল যেন আজই মায়ের গর্ভ থেকে জন্মেছে। নাম্বার দুই, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো যদি সম্ভব হয় রোগীকে, আর সে যেন আজীবন রোজা রাখে। আর নাম্বার তিন, যে ব্যক্তি ঈদুল ফিতরের পর শাওয়াল মাসে ছয়টি রোজা রাখলো সে যেন সারা বছর রোজা রাখলো, কারণ যে একটি নেক আমল করবে সে দশটি নেকি পাবে। তাহলে রমজান মাসের রোজা দশ মাসের সমান এবং এই ছয়টি রোজা দুই মাসের সমান, এভাবে সারা বছরের রোজা হয়ে গেছে। বাহারে শরীয়তের পাদটিকায় রয়েছে উত্তম হল এই রোজাগুলো পৃথক পৃথক ভাবে রাখা, আর ঈদের পর ক্রমাগত ছয় দিন একসাথে রেখে নিলেও কোনো সমস্যা নেই। ব্যাস ঈদের দিন অর্থাৎ শাওয়াল মাসের প্রথম তারিখে রোজা রাখবেন না। প্রশ্ন, লোকেরা বলে যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার মধ্যবর্তী সময়ে বিবাহ শাদীর মতো উৎসবের আয়োজন করা উচিত নয়, এর বাস্তবতা কি? উত্তর: ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার মধ্যবর্তী সময়ও এমন উৎসবের আয়োজন করা যেতে পারে। অসংখ্য লোক এই দিনগুলোতে বিবাহ করে, এতে কোনো সমস্যা নেই। বছরের মধ্যে এমন কোন দিন নেই যেদিন বিবাহ করা যায় না। প্রশ্ন: ঈদের দিন 300 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই ওয়াজিফাটি কি মসজিদে পড়া আবশ্যক নাকি ঘরেও পড়া যাবে? এছাড়া মহিলারাও কি এই ওয়াজিফাটি পড়তে পারবে? উত্তর: সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়াজিফাটি পুরুষ এবং মহিলা উভয় পড়তে পারবে। এই ওয়াজিফার মধ্যে কোনো নির্দিষ্টতা নেই যে ঘরে বসে পড়ুক অথবা মসজিদে বসে, যেখানে পড়তে সুবিধা হয় সেখানেই পড়তে পারবে। এই ওয়াজিফার ফজিলত হল, যে ব্যক্তি ঈদের দিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 300 বার পাঠ করে সমস্ত মুসলমানকে ইসালে সওয়াব করবে, তো তাদের মধ্য থেকে প্রত্যেকের কবরে 1000 নূর প্রবেশ করবে, এবং যখন এই ওয়াজিফার পাঠক ইন্তেকাল করবে তখন তার কবরও 1000 নূর প্রবেশ করবে। ঈদের দিন সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সারাদিন হল ঈদের দিন। এই দিনে যে কোনো সময় এই ওয়াজিফাটি পাঠ করা যাবে। ঈদের দিন রোজা রাখা নাজায়েজ। প্রশ্ন: ঈদের দিনেও কি অসুস্থ ব্যক্তির প্রতি সমবেদনা জ্ঞাপন করা উচিত? উত্তর: জি হ্যাঁ, ঈদের দিনেও অসুস্থ ব্যক্তির প্রতি সমবেদনা জ্ঞাপন করা উচিত। অনেক সময় রোগী ঈদের প্রথম দিন তার প্রিয়জন ও বন্ধুর জন্য অপেক্ষা করতে থাকে যে আজ ঈদের প্রথম দিন, আমার বন্ধু অবশ্যই আমার সাথে দেখা করতে আসবে এবং ঈদ মোবারক জানাবে। বন্ধু যদি ঈদের প্রথম দিনের পরিবর্তে দ্বিতীয় দিনে আসে, তবে রোগী প্রথম দিনে এলে যতটা খুশি হতো ততটা খুশি হবে না। অতঃপর বন্ধু দ্বিতীয় দিন এসে নানা অজুহাত বর্ণনা করে যে মেহমান এসেছিল বা অমুক চাচার বাড়িতে ঈদে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। যদি সম্ভব হয় রোগীকে আর্থিকভাবে সাহায্য করুন, কারণ অনেক সময় রোগী খুবই খারাপ অবস্থায় থাকে এবং ডাক্তার সাহেব বলে দেয় যে অমুক অমুক ট্যাবলেট আনা খুবই জরুরি, অথচ তার কাছে ট্যাবলেট কেনার মতো টাকা থাকে না, এবং সমবেদনা জ্ঞাপনকারী ভদ্রলোকেরা ফুলের তোড়া নিয়ে আসে। অথচ উত্তম হল রোগীকে টাকা দিয়ে দেওয়া, যা দিয়ে সে তার প্রয়োজনীয় জিনিসপত্র যেমন ট্যাবলেট এবং অন্যান্য ওষুধ ইত্যাদি কিনতে পারে। অনেক সময় সমবেদনা জ্ঞাপনকারী অজান্তে সেই জিনিস নিয়ে আসে যা থেকে বিরত থাকা রোগীর জন্য জরুরি, যেমন রোগীর ডায়াবেটিস রয়েছে এবং সমবেদনা জ্ঞাপনকারী তাকে খুশি করার উদ্দেশ্যে মিষ্টি কিনে আনল। তখন অসহায় রোগী বিছানায় শুয়ে শুয়ে মনে মনে ব্যথিত হবে, কারণ সে মিষ্টি খেতে পারবে না। যদি উত্তেজিত হয়ে মিষ্টি খেয়েও নেয়, তবে পরবর্তীতে সে কষ্টের শিকার হবে, কারণ মিষ্টি তো একজন ডায়াবেটিস রোগীর জন্য বিষের ন্যায়। এতে প্রচুর পরিমাণে চিনি থাকে, যার কারণে ডায়াবেটিসের রোগী মারাও যেতে পারে। তারপর মিষ্টান্ন প্রস্তুতকারীরা খারাপ দুধের ছানা ঢেলে দেয়, যার কারণে মানবদেহ অসুস্থ হয়ে যায়। সব মিষ্টি প্রস্তুতকারীরা এমন হয় না, তবে যারা এমন করে তাদেরকে আল্লাহ পাককে ভয় করা উচিত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।